ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা, শুভেচ্ছা, শুভ বিজয়ার সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা ১২টা। আজ অনুষ্ঠানে রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশে আশ্রয় নেওয়া 5 লাখ রোহিঙ্গা নাগরিককে অবিরাম খাদ্য সহায়তা দেবে।
গৌতম গুপ্তের প্রতিবেদন রয়েছে।
জলপথে রোহিঙ্গারা যেন পশ্চিমবঙ্গে ঢুকে পড়তে না পারে সেজন্য সুন্দরবনে টহলদারি শুরু হয়েছে।
রয়েছে জহুরুল আলমের পূজো রিপোর্ট।
বাংলাদেশে শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের একটি সরাসরি মাধ্যম পেয়েছে এবং এখন এটা বোঝার চেষ্টা করছে যে কিম জং উন তার পরমাণু অস্ত্র পরিহারের লক্ষ্যে আলোচনায় বসতে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, যিনি উত্তর কোরিয়ার পারমাণবিক আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য চীনের সহযোগিতা চাইতে বর্তমানে বেইজিংয়ে রয়েছেন, তিনি একথা বললেন। চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর টিলারসন বলেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং পিয়ংইয়াং এর সঙ্গে আলোচনার অন্তত 3টি চ্যানেল রয়েছে আমাদের, সুতরাং আমরা একেবারেই অন্ধকারে রয়েছি তা কিন্তু নয়। উত্তর কোরিয়াকে তাঁর পরমাণু কর্মসূচি পরিহার করতে কিভাবে বাধ্য করা যায় সে ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনার অন্যান্য বিষয়ের মধ্যে ছিল বাণিজ্য এবং নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম চীন সফরের প্রস্তুতি। আজ দিনে আরও আগের দিকে টিলারসন চীনের শীর্ষ কূটনীতিক স্টেট কাউন্সিলর ইয়াং জিয়েচি এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সঙ্গেও বৈঠক করেন। উত্তর কোরিয়ায় কয়লা, লোহা, আকরিক লোহা, সীসা, আকরিক সীসা এবং সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধ করতে বেইজিংয়ের প্রতিশ্রুতি নিয়ে যুক্তরাষ্ট্র চীনা কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ আলোচনা করছেন। এইসব পণ্যের উপর নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হলে এবছর উত্তর কোরিয়ার শুল্ক আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। 2016 সালে এইসব পণ্য চীনে রপ্তানি করে উত্তর কোরিয়া $15 কোটি আয় করেছিল। মানবাধিকার বিষয়ক নজরদারি গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত একটি গ্রামে বিমান আক্রমণে 4 জন শিশু সহ 28 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে। তারা আজ বলে যে এই আক্রমণটি চালানো হয় তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশের আমানাজ শহরে। ব্রিটেন ভিত্তিক এই গোষ্ঠীটি বলছে যে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার নয় যে এই আক্রমণ সিরিয়া চালিয়েছে নাকি তাদের প্রধান মিত্র রাশিয়া। উদ্ধারকারীরা বলেছেন যে সিরীয় ও রুশ বিমান আক্রমণে 19 সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বহু অসামরিক লোক নিহত হয়েছে। সেই সময় বিদ্রোহীরা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আক্রমণ চালিয়েছিল। সিরিয়া এবং রাশিয়ার কর্মকর্তারা অসামরিক লোকজনকে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন এবং বলছেন যে তাঁদের লক্ষ্য হচ্ছে কেবলমাত্র বিদ্রোহীরা। এরই মধ্যে রাশিয়া, তুরস্ক এবং ইরান একটি নিরাপদ অঞ্চল রাখার ব্যাপারে চুক্তি সই করেছে, কিন্তু এই চুক্তির আওতায় জিহাদিরা পড়ছে না। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান ইদলিবে নিরাপদ অঞ্চল তৈরির প্রচেষ্টা ত্বরান্বিত করতে সহমত হয়েছেন। ইরানের সঙ্গে সীমান্তবর্তী আফগানিস্তানের ফারা প্রদেশে উপর্যুপুরি বিদ্রোহীদের আক্রমণে বহু আফগান সৈন্য নিহত হয়েছে বলে বলা হচ্ছে। ওই প্রদেশের রাজনীতিক এবং বাসিন্দারা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তালিবান বিদ্রোহীরা বালাবুলুক জেলায় অনেকগুলো নিরাপত্তা চৌকি দখল করে নিয়েছে। কর্মকর্তারা যুদ্ধক্ষেত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র আরিয়ানা বার্তা সংস্থাকে বলেছেন যে চলমান পাল্টা অভিযানের অংশ হিসেবে বিমানবাহিনীর সহায়তায় আফগান সৈন্যরা 30 জনেরও বেশি তালিবান আক্রমণকারীকে হত্যা করেছে এবং তাদের বহু সামরিক যানবাহনের ক্ষতি সাধন করেছে। ফারার সঙ্গে আফগানিস্তানের বৃহত্তম হেলমান্দ প্রদেশেরও অভিন্ন সীমান্ত রয়েছে। ওই হেলমান্দ প্রদেশে তালিবান অধিকাংশ জেলা নিয়ন্ত্রণ করে, নতুন করে সেখানকার জেলাগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ আবার এনেছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের প্রদেশটিতে এই লড়াই এমন এক সময় শুরু হল যখন এরকম অভিযোগ উঠেছে যে ইরান ও রাশিয়া তালিবানকে সমর্থন করছে। কাবুলে তাঁর প্রথম সফরের সময় বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে দুটি দেশকেই সতর্ক করে দেন। বিশ্ব খাদ্য কর্মসূচি বাংলাদেশে আশ্রয় নেওয়া 5 লক্ষ রোহিঙ্গা নাগরিককে অবিরাম খাদ্য সহায়তা দেবে। দেশে ফিরে না যাওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে। ঢাকা সফররত সংস্থাটির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বাংলাদেশকে এ কথাই জানিয়েছেন। ঢাকায় আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে বৈঠকে ডেভিড বিসলে WFP-র এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠক শেষে ডেভিড বিসলে সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রেখেছে, WFP এটাতে বাংলাদেশের পাশে থাকবে। ডেভিড বিসলে বলেন, WFP দুটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। প্রথমত, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকা। দ্বিতীয়ত, মিয়ানমার যাতে তার নাগরিকদের ফেরত নেয় এবং নিরাপত্তা নিশ্চিত করে সে ব্যাপারে চেষ্টা চালানো। দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের পাশে রয়েছে, কোনো রোহিঙ্গাই বাংলাদেশে না খেয়ে থাকবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গাদের নিয়ে ভারত সরকারের এখন মহাসংকট। তাদের ভারতে আসতে বা থাকতে দিতে অনিচ্ছুক ভারত সরকার, কিন্তু নানানভাবে অনেকেই ঢুকে পড়ছেন ভারতে। গৌতম গুপ্তের রিপোর্ট কলকাতা থেকে।
ভারত সরকারের কাছে রোহিঙ্গারা একেবারেই অবাঞ্ছিত। জলপথে তাদের অনুপ্রবেশ আটকাতে সুন্দরবনে কড়া টহলের পরামর্শ দিচ্ছে কেন্দ্র রাজ্যকে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেই নদীপথে নজরদারির জন্য 8টি থানা রয়েছে। সুন্দরবনের পুলিশ সুপার তথাগত বসু জানাচ্ছেন, উপকূলের প্রত্যেকটি থানাকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। উপকূলরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নদীতে এবং খাঁড়িতে নজরদারি চলছে। যারা মাছ ধরেন তাদের ট্রলারে যাতে রোহিঙ্গারা সমুদ্রে বা নদীতে উঠে পড়ে সুবিধা মতো রাজ্যে ঢুকে না পড়তে পারে, সেজন্য মাঝ নদীতেও প্রয়োজনে ট্রলারে উঠে পুলিশ তল্লাশি করছে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বাংলাদেশে শনিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গাপূজা। রাজধানী ঢাকায় 200-র ওপর এবং সারা দেশে প্রায় 30,000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলম জানাচ্ছেন বিস্তারিত।
বিজয়া দশমীর এই শুভ দিনে মণ্ডপে মণ্ডপে ভক্তরা ঢাকের বাদ্যের তালে তালে নাচ এবং সিঁদুর খেলায় মেতে উঠেন। রাজধানী ঢাকায় এবছর 200-র ওপর এবং সারা দেশে প্রায় 30,000 মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে সারা দেশে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকার বনানী পূজা মণ্ডপে বিজয়া দশমী উপলক্ষে এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, বিশ্বকে অবশ্যই ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন, কোনো ধর্ম নয়, বরং ধর্ম নিরপেক্ষতা হবে একটি জাতি এবং দেশ গঠনের ভিত্তি। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আজ সকালবেলা উপর্যুপুরি টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টোরিকোর সেনওয়ানের মেয়রের তীব্র সমালোচনা করেছেন। এর আগে মেয়র হারিকেন মারিয়ার কারণে ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার কাজে প্রশাসনের সমালোচনা করেছিলেন। মেয়র কার্মেন ইউলিন ক্রুজ ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে লেখেন, মাফ করবেন, তার কথায় অদক্ষতা নিয়ে আমাদের হত্যা করা হচ্ছে। তিনি ট্রাম্পকে অনুরোধ করেন এটা নিশ্চিত করতে যে জীবন রক্ষার জন্য কেউ যেন দায়িত্ব নিয়ে কাজ করেন। রিপাবলিকান প্রেসিডেন্ট এই টুইট বার্তা শুরু করেন যাতে এরকম আভাস দেওয়া হয় যে ডেমোক্র্যাটদের দ্বারা প্ররোচিত হয়েই ক্রুজ এই সমালোচনা করেছেন। তবে কিছু কিছু বার্তা তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হয়। ট্রাম্প তাঁর টুইট বার্তায় লেখেন যে সানহুয়ানের মেয়র, যিনি কয়েকদিন আগে পর্যন্ত সৌজন্যের সঙ্গে কথা বলেছেন, তাঁকে ডেমোক্র্যাটরা শিখিয়েছে যে তুমি ট্রাম্পের সঙ্গে নোংরা ব্যবহার করতে পারো। ট্রাম্প তারপর দুটি সংবাদ মাধ্যম CNN এবং NBC-রও সমালোচনা করেন, কারণ তিনি বাধ্যত মনে করেন যে সেখানে উদ্ধার কাজ সম্পর্কে তারা একপেশে সংবাদ দিচ্ছে এবং তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে তাঁর অবমূল্যায়ন করা। এই টুইট বার্তায় তিনি CNN-কে আবারও ভুয়া সংবাদ মাধ্যম বলে উল্লেখ করেন। পোর্টোরিকোতে ত্রাণ ব্যবস্থার উপর শুনবেন একটি সাক্ষাৎকার আজকে বিশ্ব সংবাদের পর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলছে যে তারা হাভানায় 21 জন আমেরিকান কূটনীতিকের তাদের কথায় স্বাস্থ্য আক্রমণের প্রেক্ষাপটে অত্যাবশ্যকীয় নন এমন কূটনীতিকদের সরিয়ে নিচ্ছেন। গতকাল প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এক বিবৃতিতে বলা হয় যে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে, কিন্তু আমেরিকান কূটনীতিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে সবচেয়ে বেশি। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার এ বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। লিনা ফিরদৌস খান যুক্তরাষ্ট্র আওতাধীন ভূখণ্ড পুয়ের্টো রিকোর পরিকল্পনা দফতরে পরিকল্পকের পদে কাজ করেন। তার স্বামী প্রফেসর বারি ভুঁইয়া হুয়ান স্যান হুয়ান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরা থাকেন পুয়ের্টো রিকোর স্যান হুয়ানে। আরমা এবং মারিয়া ঘূর্ণির আঘাত পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা লিনা ফিরদৌস খানের সঙ্গে টেলিফোনে কথা বলেছি এই কিছুক্ষণ আগেই।
তো এখানকার অবস্থা সত্যি খুবই খারাপ।
কত খারাপ
রিপোর্ট দিল ইন্টেরিয়ার পোর্টোরিকোতে। আমি তো সান হুয়ান ক্যাপিটালে থাকি, যতই ড্যামেজ, অনেক ড্যামেজ। এখানকার যে গাছপালা ছিল না, এখানকার গাছপালা সত্যি ওয়াজ এ বিউটি পোর্টোরিকোর জন্য। একটা ছোট আইল্যান্ড, এত গাছপালা, এত পুরনো মোটা মোটা গাছগুলো পড়েছে, লাইট পোস্ট গুলো সব রাস্তায়, যে কারণে আমার মনে হয় না 5 মাসের মধ্যে আমরা কোনো লাইট পাবো। ওয়াটার সাপ্লাইও একদম বন্ধ, 40% মাত্র পাচ্ছে, তাও সব এসেনশিয়াল সার্ভিস গুলো দিচ্ছে হসপিটাল এইসব এরিয়াতে। রিফিউজি সেন্টারে অনেক রিফিউজিস আছে ইন্টিরিয়ার পোর্টো রিকোতে। আপনার মেট্রোপলিটন এরিয়াতে যা ড্যামেজ হয়েছে সেটা বাড়িঘরের জানালা দরজা ফ্লাড হয়ে গেছে, আমার বাড়িও ফ্লাড হয়ে গেছিল, কিন্তু আমার সেরকম সিভিয়ার ড্যামেজ কিছু হয়নি। যা হয়েছে, আমার 3টা আম গাছের থেকে 2টো আম গাছ নেই প্র্যাকটিক্যালি, একটা সুপুরি গাছ ছিল সেটাও পড়ে গেছে, 2টো সুপুরি গাছ পড়ে গেছে, কিন্তু এছাড়া এরকম কোনো ড্যামেজ হয়নি। বাট আমার আশেপাশে প্রচন্ড ড্যামেজ। আজকে পেপারে দিয়েছে 10 বিলিয়ন আপনার ড্যামেজ গভর্নমেন্ট বলছে। আর গভর্নমেন্ট প্রবলেম হচ্ছে কি যে কমিউনিকেশন তো নেই, অনলি 39% আপনার টেলিফোন ল্যান্ডটা ওয়ার্ক করছে, আপনার এই সেলফোন গুলো খুব একটা, টাওয়ার গুলো সব পড়ে গেছে, সেলফোন টাওয়ার গুলো প্র্যাকটিক্যালি সব পড়ে গেছে। ক্লারোটা তবু একটু ভালো দেয় তাও মেট্রোপলিটন এরিয়াতে। AT&T যেটা আপনি, আমি যেটা কথা বলছি সেটা আমাকে সার্টেন জায়গায় গেলে পরে আমি কথা বলতে পারি, আমার বাসার আশেপাশে কোনো লাইন নেই।
জি, আপনার বাড়িতে এখন বিদ্যুৎ আছে, পাওয়ার আছে?
কিছু নেই, আমার বাড়িতে বিদ্যুৎ নেই,
পানিও নেই।
গত মঙ্গলবার আগের মঙ্গলবার থেকে
পানিও নেই,
পানি, ওয়াটার সাপ্লাই নেই এন্টায়ার সান হুয়ানে বোধহয়। শুধু আপনার ওই যে বললাম 40% যে দিচ্ছে সেটা এসেনশিয়াল এরিয়াস, যেখানে পুলিশ স্টেশন, আপনার হসপিটালস, গ্যাসোলিন স্টেশন, সেসব জায়গায় জেনারেটর দিয়ে করানো হচ্ছে। এমনি সাপ্লাই ইলেকট্রিসিটি নেই কোথাও, সব জেনারেটর উপরে চলছে।
খাওয়া দাওয়ার কি হচ্ছে?
খাওয়া দাওয়া আপনার যেখানে যাবেন সেখানে আপনার অন্তত 2 ঘন্টা লাইন দিতে হবে। আমি গত পরশু 4.5 ঘন্টা লাইন দিয়ে এখানে, আমার সামনে একটা স্টেশন আছে, সেখানে 3 দিন ধরে লাইন দিয়েও তারা গ্যাস পায়নি। আমি পেয়েছি 4.5 ঘন্টা পরে, তাও অল্প কিছু গ্যাস, এখানে $10 এর বেশি দিত না। আজকে রাত, আজকে থেকে বোধহয় ওটা এলিমিনেট করে দিয়েছে, এখন গ্যাস নিতে পারবে সাফিসিয়েন্টলি। ইম্প্রুভমেন্টটা ভেরি স্লো, যদিও ফিমা তো ঈদ থেকে, আরমা যেটা বলেন আপনারা, আমরা এখানে স্প্যানিশ ইরমা বলি, ইরমার সময় থেকে এখানে তো আছেই ফিমা, আরও তো এসছে ফিমা এবং আর্মি এসছে, তারপর মার্শালস, লোকাল মার্শালসও ই, কিন্তু আপনার অ্যাকচুয়ালি ইন্টেরিয়ার পোর্টো রিকোতে কোনো কমিউনিকেশনই নেই, কোনো রাস্তাঘাট বন্ধ, সব লাইট পোস্ট পড়ে, গাছপালা পড়ে। ওখানকার লোকজন যে কিরকম আছে, বিশেষ করে আপনার আপনার এই মাউন্টেন এন্টার পোর্টো রিকো কিন্তু প্র্যাকটিক্যালি একটু হিলি এরিয়া, আর ওই নাম করা যে এলচুনকে যেটাকে বলে ফরেস্ট, ওটা তো একদম ডিভাস্টেটেড হয়ে গেছে আপনার। আর ওই লোকজনে যেতেও পারে না, খবর জানে না, এমনকি 5 দিন 6 দিন হয়ে গেছে বাড়িতে মরে আছে, লোক যাচ্ছে না তার থেকে, ফিউনারেল হোম থেকে লোক যাচ্ছে না সেই ডেড বডি নেওয়ার জন্য। এরকম সিচুয়েশন আপনি চিন্তা করুন, এই অন্তত রেডিওতে যা যা শুনিয়ে এরাই বলছে যে অমুক জায়গায় যেতে হবে, তোমাকে প্লিজ যাও, আজকে ছ সাত দিন হয়ে গেছে এই ভদ্রলোক কোথায় অন্য একটা মিউনিসিপালিটিতে গিয়ে আর মিউনিসিপ্যালিটিতে গিয়ে রিকোয়েস্ট করছে প্লিজ আমার বাসায় আমার অমুকে মারা গেছে, আমার ডেড বডি সরাতে হবে, সেমেট্রিতে নিতে হবে। রিয়েলি সত্যি খুবই খারাপ অবস্থা। আমরা তো বড় হয়েছি সত্যিকারের ফ্লাড ঢাকায় বাংলাদেশে যারা জন্মেছি, তাই না?
জি জি,
ঝড় দেখে এই হয়ে মানুষ হয়েছে, কিন্তু এরকম এরকম ডিভাস্টেশন বাংলাদেশেও আমরা দেখিনি সত্যি কথা বলি।
আচ্ছা, এর আগে ইরমার আঘাত এবং এবারে মারিয়ার আঘাত দুটোর মধ্যে
মারিয়া আপনার মাত্র এক মাইল কম ফাইভ ক্যাটাগরি ছিল, তাই না?
জি,
ইট ওয়াজ রিয়েলি
ডিভাস্টেটিং।
মানে আমি আমার আমার হাত আমার ঠক 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 করে হাত কাঁপছিল এরকম। আমি তো এখানে এসেছি হুগো যখন হয়েছে প্রথম, তখন আমি এখানে ছিলাম 1989-এ। আমার মেয়ে আপনার মনে আছে কিনা জানি না, 1984-এ আমার নিউ বর্ন বেবিকে নিয়ে হুমায়ুন মামার বাসায়
গেছিলাম।
হ্যাঁ, মামি তখন রোজা ছিলেন, উনি প্রেগনেন্ট ছিলেন, আমার মনে আছে। যাই হোক, তো সেই হুগো যত ড্যামেজ হয়েছে তার থ্রি টাইমস ড্যামেজ হয়েছে আপনার এটা। আর হুগো তো জাস্ট টাচ করে গেছিল ইস্টার্ন নর্থ ইস্টার্ন পার্ট অফ পোর্টোরিকো, এটা তো একদম সাউথ থেকে ঢুকে একদম ওয়েস্ট নর্থ ওয়েস্ট থেকে সাউথ ইস্ট থেকে ঢুকে নর্থ ইস্ট থেকে বার হয়ে গেছে। ইন বিটুইন যেসব মিউনিসিপালিটিগুলো আছে সেগুলো এখনো কোনো কানেকশন নেই। আমি যেখানে আছি আমি তো সানওয়ান নর্দার্ন নর্থ ওয়েস্টার্ন পার্ট হলেও কাছাকাছি সেন্ট্রালে পড়ে, কিন্তু এইসব মিউনিসিপালিটির যদিও সানওয়ান মানাতি কাতানিও এগুলো সিভিয়ার আপনার স্ট্রেংথটা পেয়েছে, কারণ ঝড়ের নর্দার্ন পার্টটাই ম্যাক্সিমাম স্ট্রেংথ ছিল, যেটা সানওয়ান তারপরে আরো অন্য মিউনিসিপ্যালিটি আছে সানওয়ান নিচে বায়ামন বলে, গুয়াইনাবো বলে, কানুবানাস বলে, অনেকগুলো মিউনিসিপ্যালিটি আছে যেগুলো মানে রিয়েলি খুবই খারাপ অবস্থা। সানওয়ান ক্যাপিটাল হিসেবে আপনার ম্যাক্সিমাম ই পায় আর কি, আপনার ইম্পর্টেন্স পায়, কিন্তু অন্য সব মিউনিসিপ্যালিটি রিয়েলি বলি সেরকম পায় না।
আপনার বর প্রফেসর, জি আপনার বর প্রফেসর বাড়ি ভুঁইয়া, উনি তো সানহান ইউনিভার্সিটিতে পড়ান, তাই না? তো ইউনিভার্সিটি বা শিক্ষালয়গুলো খুলতে পেরেছে?
ওগুলো বোধহয় নেক্সট ওয়ান মান্থের মধ্যে খুলতে পারবে না, ইম্পসিবল। আমরা গিয়েছিলাম দেখতে, ওখানে তো মানে ভেঙে চুরে সব ওগুলো গাছপালা, ইউনিভার্সিটির ভিতরে অনেক গাছপালা, ওখানে একটা বোটানিক্যাল গার্ডেন আছে কমপ্লিটলি ডিস্ট্রয়েড। তো ওর আর কালকে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি বলছিল যে এরকম সব প্রফেসররা সবাই যদি এসে আমরা যদি সবাই মিলে ই করি ক্লিন করার চেষ্টা করি অন্তত প্রেজেন্টেবল হবে, নাহলে গাছতলা তো নেই, বাইরে বসে ক্লাস দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে, এইসব প্ল্যান হচ্ছে এখন। কারণ ইউনিভার্সিটির যে অবস্থা আমার মনে হয় না, আমার না শুধু প্রেসিডেন্টের মতেই যে হয়তো এই সেমিস্টারটা মিস করা হয়ে যেতে পারে।
আপনিও তো চাকরি করেন, তাই না?
আমি পোর্টোরিকো প্ল্যানিং বোর্ডের প্ল্যানার, আমি কোঅর্ডিনেট করি সোশিও ইকোনমিক সোশ্যাল প্ল্যানিং এরিয়াটা। আমার জব হয়েছে অ্যানালাইজ করা, প্ল্যান করা। বর্তমানে আমার যে প্রজেক্টটা যেটা আছে পোর্টোরিকোর সেটা প্ল্যানিং বোর্ডকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পপুলেশন চ্যালেঞ্জ, যেটা রেটো ডেমোগ্রাফিকে বলে, সেটার উপরে করছি। তো পোর্টোরিকোর তো অবস্থা এই ডিপ্রেশনের জন্য ফর দ্য পাস্ট 2008 থেকে আপনার ডিপ্রেশনে যাচ্ছে, তাই না?
জি।
তার ফলে এই যে এই এত সিভিয়ার হয়ে গেল এই গত বছরই তো এই গেল ড্রাই পিরিয়ড গেল ফর 6-7 মান্থ, কোনো পানি ছিল না, কোথাও পানি ছিল না, ড্রাউট বলে যাকে, সরি খরা যাকে,
জি খরা, ড্রাউট, জি
খরা।
তো আপনার অফিসও বন্ধ এখন?
আমার অফিস বন্ধ তো, হ্যাঁ, আমি যদিও কালকে গেছি, কোনো উপরে যাওয়া যায় না, আমার 15 ফ্লোর, উপরে যাওয়া যায় না।
হ্যাঁ, আপনার ইমেল, আমরা ইমেল থেকে দেখতে পেলাম যে আপনি মানে এলিভেটর কাজ করছে না আপনার অফিসে।
ও, আপনি কি করে পেলেন আমার ইমেল?
না, আমাকে ইয়ে পাঠিয়েছেন,
রোকসাদ
আপনার ইমেল পাঠিয়েছেন, সব ইমেলই আমি পেয়েছি।
ছটা এলিভেটর পাঁচটা ওয়ার্ক করছিল না, এখন পর্যন্ত যে প্ল্যান্ট আছে ওটা মানে সাফিসিয়েন্ট না আপনার এলিভেটর ইউজ করা। আমার বলি, আমার হাজবেন্ডের নাম হচ্ছে লুৎফুল বাড়ি ভুঁইয়ান, উনি ডিপার্টমেন্টের ফিজিক্স।
জি জি, আচ্ছা,
আর আমার প্রেসিডেন্টেরই মানে শি ইজ ওয়ান অফ দ্য সেক্রেটারিজ, এখানকার সেক্রেটারি বলে প্রেসিডেন্ট, হেড অফ দ্য এজেন্সি, সেটা হচ্ছে ডাইরেক্ট ফোর্টালেসা বা গভর্নমেন্ট অফিস, আমরা উই সাপ্লাই টু দ্য গভর্নর এভরিথিং আমাদের ই হচ্ছে এই মুহূর্তে আমরা ইম্প্যাক্ট অ্যানালাইজ করছি যে এই ঝড়ে কত ইম্প্যাক্ট হচ্ছে, সোশ্যো ইকোনমিক ইম্প্যাক্ট প্লাস তো আপনার ল্যান্ড ইম্প্যাক্টও তো আছে, এই যে আপনার রাস্তাঘাট তো সব চলে গেছে, ইনফ্রাস্ট্রাকচার, তারপর বাড়িঘর যে চলে গেছে, এগুলো তো ইম্প্যাক্ট খুব সিভিয়ার হবে, কারণ গত এই 2008 থেকে পোর্টোরিকোর পপুলেশন চলে যাচ্ছে আপনার মেইনল্যান্ডে, ওকে মেইনল্যান্ডে যাওয়ার ফলে গত চার বছর ধরে 40,000 করে পার ইয়ার যাচ্ছে পপুলেশন, এখন এই এই ঝড়ে তো আরো যাবে, লুইজিয়ানাতে এখন এখন আপনার টেক্সাসে অলসো ওখানেও তো আপনার ইসের পরে হারভির পরে তো অনেক চলে গেছে বা আর ফিরবে না, ফিরবে কেন, নাই তো বাড়িঘর নেই কিছু নেই, এখানকার যে ক্যাপিটাল যেটা হসপিটাল আপনার ওটা আপনার রিসার্চ সেন্টার প্লাস এ রিজিওনাল হসপিটাল সব রিজন থেকে সাপ্লাই দেয়, ওটা দুদিন কাজ করতে পেরেছিল তারপর আবার বন্ধ হয়ে গেছিল, আবার ওদেরকে নতুন জেনারেটর দেওয়া হয়েছে, তো এখন বর্তমানে যে আর্মি যারা ই করছে তারা they are actually in tarai ekhon kaaj korche service dicche to sob hospital paini karon kalkeo am rate bela shunchilam ei kaguas e sanwane niche arakta metropolitan area okane dui ta hospital e kono supply nei water nei apnar diabetic patient er jonno je dialysis dibe সেই ব্যবস্থা করার কোন ব্যবস্থা নেই, প্লান্ট নেই, প্লান্টে গ্যাসোলিন ডিজেল পুড়িয়ে গেছে, এর জন্য ওরা রেডিও থ্রুতে আমাদের অনলি মিডিয়াম রেডিও এখন ব্যাটারি ইউজ করতে পারি, ওতে শুনছিলাম যে প্লিজ ইমিডিয়েটলি ইমার্জেন্সি আমাদের জন্য ডিজেল সাপ্লাই দাও, নাহলে এই দুটো হসপিটালের অবস্থা খুব খারাপ, তো এরকম ভাবে আর কি এখানকার সত্যি ও যা বলি আপনাকে এক্সাক্ট এটা ডেটাটা দিতে পারি, আপনার এখানে 39% আপনার ল্যান্ড ফোন 30% ল্যান্ড ফোন পার্সেন্ট সাপ্লাই দিচ্ছে ল্যান্ড ফোন গুলোতে, আর আপনার ইলেকট্রিসিটি বলেছে যে
আচ্ছা ওখানকার ত্রাণ তৎপরতা নিয়ে পুনর্বাসন তৎপরতা নিয়ে হোমল্যান্ড সিকিউরিটি প্রশাসনের তরফের কর্মকাণ্ড নিয়ে বেশ কিছু বিতর্কিত খবরাখবর প্রকাশিত হয়েছে, কিন্তু আসলে অগ্রগতি কি রকম হচ্ছে ত্রাণ তৎপরতা বা পুনর্বাসন তৎপরতা?
সত্যি কথা বলতে কি ব্যুরোক্রেসিটা খুব স্ট্রং আপনার ন্যাশনাল ওয়াইজ আমি বলবো, কারণ এখানে ফিমার তো যেটা বলতে গিয়ে ভুলে গেছিলাম আর্মার সময় থেকে আছে, কিন্তু ফিমার ডিডন্ট রেসপন্ড পাঁচ দিন পরেও ধরে হ্যাঁ আছে ফিমা আছে এইটাই খালি শুনি আমরা, আর্মি এসছে থ্রি স্টার জেনারেল এসছে তারপর হোমল্যান্ড সিকিউরিটি উনি এসছেন, কিন্তু এরা কি হচ্ছে যা হয় আমেরিকাতেও রিপাবলিকান ডেমোক্রাট নিয়ে মানে এখানে যে যে ক্রিটিসিজমটা হচ্ছে সেটা অপোজিশন পার্টির ক্রিটিসিজম, এটা আমার ওপিনিয়ন যে তারা এভরিথিং দে সি এক গ্রুপ বলছে মিলিটারাইজ করে ফেলছে এই দেশটাকে, আরেক গ্রুপ বলছে মিলিটারাইজ মানে আমাদের সাহায্য করছে ইউ আর নট হ্যাপি এখন তুমি আবার ক্রিটিসাইজ করছো, তো আপনি বুঝতেই পারেন এদেরই থেকে যে এক গ্রুপ দে আর ভেরি হ্যাপি যে রিয়েলি উই পোর্টো রিকান আর আমিও ইনক্লুডেড বলবো উই আর আমেরিকান সিটিজেন, কিন্তু আমাদেরকে সেকেন্ড গ্রেড সিটিজেন হিসেবে ট্রিট করা হচ্ছে না, যেখানে এদের মতে যে হাইটিতে বা আপনার ইভেন ইসে যে ই হলো কাতরিনাতে যে যে ধরনের এইড গেছিল যে ধরনের বেনিফিট পেয়েছিল ওরা সার্ভিস পেয়েছিল সে তার এখন পর্যন্ত সেটা আমরা দেখিনি, অন্তত আমি চোখে দেখিনি কিছু রাস্তাঘাটেও না, গত পরশু দিন পর্যন্ত কোনো পুলিশই ছিল না রাস্তাঘাটে, কিছু ভ্যান্ডালাইজ করেছে এটা ঠিক ধরা পড়েছে যে কারণে আপনার কারফিউ ছিল সন্ধ্যা প্রথমে দিয়েছিল সন্ধ্যা 6টা থেকে, তিন চার দিন পরে কমিয়ে দিল সন্ধ্যা 7টা থেকে, এখনো সন্ধ্যা 7টা থেকে আছে, বিকেল না সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত ফর পাবলিক, কিন্তু আপনার রেস্টুরেন্ট বা গ্যাসোলিন সার্ভিস 24 আওয়ার্স করে দিয়েছে কালকে রাত থেকে, এরা গ্যাসোলিন সার্ভিস দিতে পারবে 24 আওয়ার্স। তো যাদের গ্যাসোলিন দরকার তারা যেতে পারবে, তাদেরকে আইডি দেখাতে হবে। আমি অ্যাজ গভর্নমেন্ট এমপ্লয়ি আমাকে সেরকম, যদিও 4.5 ঘন্টা লাইন করেছি, এখন হয়তো অর্ধেক টাইম আপনার ই করতে পারবো, লাইনে দাঁড়াতে পারবো, কারণ তাদের প্রায়োরিটি হলো গভর্নমেন্ট এমপ্লয়িজ, নার্সেস অ্যান্ড ডক্টর্স, এদেরকে ফার্স্ট সার্ভিস দিতে হবে, কারণ তাদের মানে দে আর গিভিং সার্ভিস টু টু দ্য পিপল। তো
আচ্ছা, পরপর দুটো ঝড় আরমা এবং তারপর মারিয়া, এতে করে সানুয়ান এলাকায়, আপনার এলাকায় হতাহতের সংখ্যা কি রকম হতে পারে?
হতাহতে আমার মনে এখন পর্যন্ত 16 অফিশিয়ালি 16, সানুয়ানে সেরকম আমি মারা যাওয়ার খবর পাইনি, কিন্তু ইনল্যান্ড পোর্টোরিকোতে ইন্টেরিয়রে হ্যাঁ অনেকে মারা গেছে, আপনার ছাদ থেকে পড়ে মারা গেছে, ঝড়ে উড়ে গিয়ে তারপর ড্যামেজ হয়েছে গাড়ির মধ্যে, গাড়ি মানে ঝড়ে যা হয় আর কি ড্যামেজ, ওই ধরনের ড্যামেজ হয়েছে, প্লাস ওগুলো ওরা কাউন্ট করে না, যে নর্মাল ডেথ যেগুলো সেগুলো ওরা কাউন্ট করছে না, শুধু ডিউ টু স্টর্ম যে ড্যামেজ হচ্ছে সেগুলোই ওরা এখন পর্যন্ত 16 বলছে, 16 ডেথ। দ্যাট ওয়াজ যেটা আমি অ্যাপ্রিসিয়েট করি, গভর্নর রোসেজো করেছে সেটা, আর্মার সময় বলেছে, এবারও বলেছে, হিজ ওনলি ই ছিল ফার্স্টে প্রায়োরিটি ছিল টু সেভ লাইফ, আই ডোন্ট কেয়ার প্রপার্টি, I don't care any material things, we have to save lives, and he fought for it and he gained 16 jon mara geche ei rokom ekta jhore. Puerto Rico interior is really all wooden buildings, maximum mane 99% wooden buildings, oi sob ghor bari kacher bari ghor to emni two category jhore ure jay, shekhane to five category jhore almost esheche tai na, ogulo to kichu chilo na, তো সুতরাং সে যে বাঁচাতে পেরেছে তার আগে সে বাড়ি বাড়ি গিয়ে ঢুকে ঢুকে ঝড় আসার আগে, এই যে ওয়েদার চ্যানেল একটা রিয়েল ইম্প্রুভমেন্ট আমি বলবো, এরা যে এক সপ্তাহ আগে থেকে যে অ্যালার্ট করতে থাকে, এই অ্যালার্টটা দিস গাই দিস গভর্নর হি রিয়েলি লিসেন টু দোজ, মানে এই সে বাড়ি বাড়ি গিয়ে আমি শুনতে চাই না তোমাকে যেতে হবে রিফিউজি এসে, এবং হিজ প্রায়োরিটি তাদেরকে আগে ফুড দাও, থ্রি টাইমস ফুড দাও, তাদেরকে শেল্টার শুধু না, তাদেরকে এসিতে মানে জেনারেটর দিয়ে তাদেরকে কমফোর্টেবলি রাখার চেষ্টা করছে, বাট অ্যাজ ইউজুয়াল গভর্নমেন্টের বিরুদ্ধে তো ক্রিটিসিজম হবেই হচ্ছে, বাট আই থিঙ্ক এ গাই হু নেভার হ্যাড এনি এক্সপিরিয়েন্স, সে তো ডাক্তার, তার তো কোনো মাত্র জানুয়ারি মাসে 20 তারিখে সে ই নিল, ২ তারিখে সুতরাং তারপরে যে দেখালো, আমরা সবাই ভেবেছিলাম একটা লালে লাপ্পা ছেলে, সে ছেলে যে লিডারশিপ এটা এত সিভিয়ার এত বেশি, ওর বাবাও ফেল করেছিল, বাবাও তো গভর্নর ছিল এক সময়।
জি, তো তার মানে জি আপনি বলতে চান যে বেশিরভাগ লোকই কি শেল্টারে চলে গিয়েছিলেন?
বেশিরভাগ বলবো না, ইন্টেরিয়র আপনার যেসব এরিয়া ইনন্ডেটেড হয়ে যায় ইজিলি, কারণ পোর্টো রিকোর কিন্তু আপনার ওয়াটার লেভেল ই হলো এই থেকে ওশন থেকে মাত্র 5 ফিট, তো আমাদের যেমন আমি যেখানে অরিজিনালি যেখানে ছিলাম ওটা আমি ওশনের পাড়ে ছিলাম, আমি মুভ করে সাউথে চলে এসেছি, ওদিকে আপনার সিভিয়ার ড্যামেজ হয়েছে, ফ্লাড মানে ওয়াটার মানে ওই ঝড়ে যে এটা হয় সুনামির মতো হয় হয়ে ওই এরিয়াটা পুরো ডুবে গেছিল, দ্যাট ইজ হ্যাঁ সানওয়ানের এই এরিয়াটা খুব ড্যামেজ হয়েছে আপনার, ফ্লাড উঠে ফ্লাডে একদম সব বাড়িঘর সব নষ্ট হয়েছে, কিন্তু ভিতরে আপনার ড্যামেজ ওয়াজ সিভিয়ার, তাদের শেল্টারটা খুব বেশি, কত থাউজেন্ড যেন শেল্টার আছে এখনো, ওপিনিয়নটা শুধু রেডিও শুনে চোখে যা দেখেছে আশেপাশে সেটা আর খবরের কাগজ পড়ে।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই অবশ্যই, আপনি তো আমাদেরকে প্রত্যক্ষদর্শীর বিবরণ দিয়েছেন। জি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।
আপনাকেও ধন্যবাদ আমাকে মনে করার জন্য, ঠিক আছে,
আচ্ছা ধন্যবাদ,
ভালো থাকুন জি আপনারাও।
জি থ্যাংক ইউ,
আমার হাজবেন্ডের সালাম নিবেন।
জি, আপনাকেও আমাদের সালাম এবং শুভেচ্ছা বলবেন। কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের সদস্যরা জানিয়েছেন, ড্রিম অ্যাক্ট বিল পাশ করতে তারা ঐক্যবদ্ধ হয়ে সম্ভাব্য সবকিছুই করবেন এবং আগামী ক্রিসমাসের আগে নিশ্চিতভাবে কিছু একটা করতে পারার সম্ভাবনার কথা জানিয়েছেন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলীয় নেতা ন্যান্সি পেলোসি। ক্যাপিটল হিলের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সহকর্মী তাওহিদুল ইসলাম।
ওয়াশিংটনে ক্যাপিটল হিলের সামনে ড্রিম অ্যাক্টের পক্ষে নিজেদের সমর্থন জানাতে সংবাদ সম্মেলন করেন কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের সদস্যরা। ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দলীয় নেতা ন্যান্সি পেলোসি। সংবাদ সম্মেলনে নিজের মতামত তুলে ধরতে গিয়ে তিনি ড্রিমারদের জন্য খুব শীঘ্রই কিছু একটা করার অঙ্গীকার করেন। তিনি বলেন,
প্রেসিডেন্ট ড্রিম অ্যাক্টের বিষয়ে কিছু করার জন্য কংগ্রেসকে ৬ মাস সময় দিয়েছেন। আমরা দ্রুততা করতে চাই, আমরা ৬ সপ্তাহের মধ্যেই কিছু করতে চাই। আশা করছি ড্রিম অ্যাক্টের সমর্থন করে এমন কিছু আমরা পাশ করতে পারব। আমরা ক্রিসমাসের পূর্বে কিছু একটা করতে পারব, এটা নিশ্চিত। কেবল ড্রিমারদের রক্ষা করতেই এটা করছি না, আমাদের দেশের ঐক্য রক্ষার জন্য তা করছি। সুতরাং পরিবারের জন্য কিছুটা ঝুঁকি নেওয়ায় এবং তাদের দেশপ্রেমের জন্য দেশ হিসেবে আমেরিকাকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং ড্রিমাররা যে কারোর চেয়ে শক্তিশালী হয় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে সেনেটর মেজি হুরানো নিজের জীবনের তথ্য তুলে ধরেন। ড্রিমারদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান তিনি। তিনি বলছিলেন,
আমি ৮ বছর বয়সে এই দেশে এসেছিলাম। আমি অন্য কোনো দেশ কল্পনাই করতে পারি না যেখানে আমি আমার স্বপ্ন বাস্তবায়ন করে সেনেটর হতে পারতাম, এবং ড্রিমাররা এমনটাই চায় সবাই। এই কারণেই তাদের ড্রিমার বলা হয়। আমি এটা নিশ্চিত করতে চাই যে যাতে সবাই একথা বুঝতে পারেন যে ড্রিমাররা বিভিন্ন জীবন ব্যবস্থা ও নানান দেশ থেকে এসেছে। তারা ড্রিমার হওয়ার জন্য যারা যোগ্য তাদের মধ্যে ১০% এশিয়ার দেশগুলো থেকেই এসেছে। আমরা জানি তাদের মধ্যে অনেকে ভয়ের কারণে এ বিষয়ে কিছু করেনি, কারণ সরকারের কাছে তথ্য থাকলে সরকার তাদের খুঁজে পেতে সক্ষম হবেন। আপনি যদি ভয়ে ভয়ে থাকেন তাহলে আপনি স্কুল কলেজে যেতে পারবেন না, কাজে যেতে পারবেন না। ড্রিমারদের সম্ভাবনার বিষয়ে ভাবার জন্য ৬ মাস সময় খুবই কম। কাজে প্রেসিডেন্টকে যা করতে হবে তা হল এই ডাকা কর্মসূচি অব্যাহত রাখতে হবে যা তিনি করেননি, আর এই কারণেই আমরা আজ এখানে। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, রুখে দাঁড়াতে হবে। সংবাদ সম্মেলনে একজন ড্রিমারকে সঙ্গে নিয়ে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক ককাসের চেয়ারম্যান কংগ্রেসম্যান জো ক্রাউলি একজন ড্রিমারের দিকে লক্ষ্য করে তিনি বলেন যে প্রেসিডেন্ট, এই মেয়েটি কোন রাজনৈতিক ফুটবল নয়, রক্ত মাংসের মানুষ। যার স্বপ্ন রয়েছে তার স্বপ্নকে প্রত্যাখ্যান করবেন না। কংগ্রেসম্যান ক্রাউলি বললেন,
আমি সব ড্রিমারদের বলতে চাই, আমরা থামব না, আমরা ককাস থামব না। বিলটি পাশ করার জন্য আমরা সম্ভাব্য সব উপায় খুঁজে বের করব। আমেরিকায় যাতে তারা অবদান রাখতে পারে সেজন্য এদেশে তাদের জীবনধারণ অব্যাহত রাখার চেষ্টা করব। তাদের সংখ্যা ৮ লাখের বেশি, যা প্রতি ৩০০ জন আমেরিকানের মধ্যে একজন। তারা সবাই আমেরিকান, তারা সাংস্কৃতিকভাবে আমেরিকান, তারা তাদের ড্রিমার বলতে পারে। বাস্তবতা হচ্ছে আমরা সবাই ড্রিমার, সব আমেরিকান ড্রিমার, এটাই আমাদের দেশের ভিত্তি। অভিবাসীরা ভালো কিছু করার জন্য স্বপ্ন নিয়েই মহান এই দেশে আসে। আমেরিকা মহান দেশ ছিল, আছে এবং থাকবে। তারা মনস্তাত্ত্বিকভাবে আমেরিকার সন্তান, আমেরিকার তরুণ প্রজন্ম। তাই ড্রিম অ্যাক্ট পাশ হচ্ছে, এটা না দেখা পর্যন্ত আমরা থামব না।
These are American children, the American young people, in their hearts and in their minds. And we cannot rest until we see that a Dream Act is passed.
কংগ্রেস ওম্যান প্রমিলা জয়পালও তার বক্তব্যের শুরুতে ড্রিমার এমি ক্লের জীবনের চিত্র তুলে ধরেন। তিনি জানান, এমি একজন নার্সিং এর শিক্ষার্থী এবং প্রবীণদের স্বাস্থ্যসেবা কর্মী। তিন ভাই বোনের মধ্যে বড়, সে তার পরিবারকে সাহায্য করছে। সে তার গির্জার সক্রিয় সদস্য এবং তার বৈধ কাগজপত্র নেই। তিনি বলছিলেন,
Her family moved from Fiji to settle in Everett, Washington, staying on their father's student visa. And things changed when Amy's parents left the United States to attend a wedding in Fiji. They planned to stay there for only 2 weeks.
তার বাবা ফিজি থেকে স্টুডেন্ট ভিসায় ওয়াশিংটন এসেছিলেন। কিন্তু তার বাবা মা যখন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ফিজিতে যান, তখন দৃশ্যপট পাল্টে যায়। তারা সেখানে মাত্র 2 সপ্তাহ থাকার পরিকল্পনা করেছিলেন। এমির মা যখন যুক্তরাষ্ট্রে আসার চেষ্টা করেন, তখন তাকে আর ভিসা দেওয়া হয়নি। এমির দাদিরও বৈধ কাগজপত্র নেই। তিনি এমি এবং তার ভাই বোনদের দেখাশোনা করেছেন। এখন এমির বয়স 19 বছর। সবশেষ 11 বছর বয়সে সে তার মা বাবাকে দেখেছে। এই ডাকার সমর্থন ছাড়া সে তার নার্সিং ডিগ্রিও শেষ করতে পারবে না, এবং কাদের অনুমতি ছাড়া তার এবং তার পরিবারের জীবন ধারণ করাটা সম্ভব
নয়।
সংবাদ সম্মেলনে কংগ্রেসনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ার জুডি চু ড্রিম অ্যাক্ট বিল পাশ করতে সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার করেন।
It was only last week that President Trump issued one of the cruelest orders he ever could. The end of DACA, forcing 800,000 young people to face deportation.
President যেসব নিষ্ঠুর আদেশ দিয়েছেন, তার মধ্যে গত সপ্তাহে ডাকা বাতিলের নির্দেশ অন্যতম। এর মধ্যে দিয়ে তিনি 8 লাখ তরুণকে এমন দেশে ফেরত পাঠাতে চাইছেন যে দেশকে তারা জানে না, চেনেও না। আমরা এখানে এসেছি একথা বলতে যে আমরা ড্রিমারদের জন্য লড়াই করে যাব। আমরা সবাই অঙ্গীকারবদ্ধ এবং এখন সবাই ঐক্যবদ্ধভাবে একথাই বলতে এসেছি যে ড্রিম অ্যাক্ট বিলটি পাশ করতে আমরা সম্ভাব্য সব উপায় ব্যবহার করব। আমরা এখানে 8 লাখ ড্রিমারের জন্য লড়তে এসেছি, যার মধ্যে 1,30,000 এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ডের ড্রিমাররা রয়েছেন, যাদেরকে এদেশে শিশু বয়সেই নিয়ে আসা হয়েছিল। তাদের জন্যই আমরা কাজ করে যাব।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বাংলাদেশে সাংবাদিকতায় নারীর অধিকতর অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এদেশসহ প্রায় সর্বত্রই সাংবাদিকতায় নারী পুরুষের বৈষম্য এখনও বিদ্যমান। শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেন। আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার বাংলাদেশের সাংবাদিকতায় নারীর অধিকতর অংশগ্রহণে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, এদেশসহ প্রায় সর্বত্র সাংবাদিকতায় নারী পুরুষের বৈষম্য এখনো বিদ্যমান। সাংবাদিকতা সাংবাদিকতাই, এক্ষেত্রে কোন ধরনের নারী পুরুষের বৈষম্য কাম্য নয়। রোকেয়া হায়দার বলেন, যোগ্যতার মাপকাঠিতে দক্ষতার নিরিখে যদি কোনো নারী সাংবাদিকতার মূল ধারায় আসতে চান, তাহলে তাকে বাধার গণ্ডি পেরিয়ে এগিয়ে যেতে হবে। আর এই নিরন্তর চেষ্টাই হচ্ছে সাংবাদিকতায় নারীর সামগ্রিক সাফল্যের চাবিকাঠি। শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দারের সাথে অভিজ্ঞতা বিনিময় শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সাংবাদিকতায় নারী প্রতি বৈষম্য এবং এই বাধা অতিক্রমের প্রসঙ্গটি বেশি উচ্চারিত হয়। অনুষ্ঠানে রোকেয়া হায়দার বলেন,
আমি একটা কথা বলবো যে আপনারা নিজেরা মনে রাখবেন, আপনারা যদি যোগ্য হন, নিজেদের যদি মনে করেন যে আপনি কোনো কালে নিয়ে যোগ্য, এগিয়ে যাবেন, পারাস্ত হবেন না। আমি কোনদিনই মনে করি না আজকে আমার কোনো কাজ আমি করতে পারবো না। খেলাধুলা, যুদ্ধক্ষেত্র, রাজনীতি, অর্থনীতি, আমি সাংবাদিক, সুতরাং আমাকে সব কিছু নিয়েই তো কাজ করছি। সুতরাং আমাকে বাধ্যই করে এক একটা জায়গায় নির্দিষ্ট করে দেবে কেন যে আমি মহিলা জগতে নিয়ে কাজ করবো, আমি কোনো মহিলা এলে তার সাক্ষাৎকার নেব, তা তো হতে পারে না।
একজন সাংবাদিকের যোগ্যতা এবং দক্ষতা সম্পর্কে রোকেয়া হায়দার বলেন,
সাংবাদিকতা করলে একটা জিনিস জানি যে জানলে কিছু এটি মানতে হয়। আমি মহিলা হয়ে সুযোগ পাবো তা চিন্তা করা উচিত না। করতে যাচ্ছেন, যেটা আপনি সংগ্রহ করতে যাচ্ছেন, সেই খবরটি ব্যাকগ্রাউন্ডটা ভালো করে জেনে নেবেন। কোন সাক্ষাৎকার নিতে গেলে ওরা সাক্ষাৎকার নিতে যাচ্ছেন তার বিষয়ে ফোন করা শুরু করুন, হোমওয়ার্ক করতে হবে। হঠাৎ করে দুপুরে গিয়ে একটা খবর আমি শুনলাম, সেটাকে আমি লিখে দিয়ে দিলাম, কারণ এর কিন্তু শুধু প্রসারী হয় সময়। এটাই হবে যে বস্তুনিষ্ঠ এবং সঠিক তথ্য জানার আগ্রহ করতে হবে, সেটাকে অনুসরণ করতে হবে। আর সংবাদ পাঠক পাঠকের যারা আছেন এখানে যদি কেউ থেকে থাকেন, আমি শুধু এটাই বলবো যে দয়া করে আপনারা খবর সম্বন্ধে সচেতন হবেন আর উচ্চারণের দিকে নজর রাখবেন।
অনুষ্ঠানে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ বলেন,
আমরা মানুষ হিসেবে চাই সবাই বক্তব্য এবং রোজাপা সেদিক থেকে নারী সাংবাদিক হিসেবে নারীরা অবশ্যই গর্ব করছেন, কিন্তু আমরা পুরুষরা তাকে দেখে তাদেরকে আমরা গর্ব করবো অন্তত আমরা উজ্জীবিত হব।
জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন,
স্বাস্থ্য সংবিধানে নারী পুরুষের সমান অধিকার আছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে এখনো বৈষম্য বিরাজমান এবং সেই বৈষম্য বাধা কিন্তু নারীরা পেরিয়ে আসছে তাদের সাহস দিয়ে দক্ষতা দিয়ে। তার উদাহরণ কিন্তু আমাদের রোকেয়া হায়দার, যে আমরা যাকে রোকেয়া পাচকি চিনি, তার কথা শুনেছি, তার কণ্ঠ শুনেছি, সেই রোকেয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান হয়েছেন, উনি তার যে সাহস এবং তার যে ইচ্ছা শক্তি তার কারণে তিনি আজকে এই পর্যায়ে এসেছেন।
সিনিয়র সাংবাদিক নাসিমুনারা হক বলেন,
তার যোগ্যতা দিয়ে তিনি এই জায়গাটা অর্জন করেছেন এবং আমি জানি দীর্ঘ লড়াই তাকে করে এই জায়গাতে আসতে হয়েছে, অনেক চড়াই উঠতে, সেটা আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝি যে খরচা মোটেই মস্তিষ্ক ছিল না। তার যোগ্যতাকে তার অনেকবার প্রমাণ করতে হয়েছে এবং প্রতিদিন প্রতি মুহূর্তে লড়াই করে যেতে হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন,
এই পরিবেশটা তো আমার যারা সিনিয়র আপার আছে আর আছেন তারা কিন্তু অনেক লড়াই করতে তাদের অবস্থান ধরে রাখার জন্য বা অবস্থানে পৌঁছার জন্য। এখন কিন্তু কতটা সামাজিক প্রতিবন্ধকতা বা এই ধরনের কাজের পরিবেশ বিভিন্ন অফিসে, সেই বিষয়টা কিন্তু এখন অনেকটা ভালো, আগের এরকম ছিল।
দৈনিক মানব জমিন সম্পাদক মাহবুবা চৌধুরী রোকেয়া হায়দার সম্পর্কে বলেন,
আমি তার একটা জিনিস যেটা আমাকে সবসময় আমি সমাজকে বলি, কিছু ছাপিয়ে হচ্ছে একজন মা, একজন বন্ধু, একজন বড় বোন।
অনুষ্ঠানে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সিনিয়র সাংবাদিক রাশেদা আমিন, মমতাজ বিলকিস বানু, শাহনাজ বুন্নি, দিল মরওয়ানা বনু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই সাংবাদিকতায় নারী পুরুষ বৈষম্য যাতে না থাকে সে বিষয়ে সম্মিলিত প্রচেষ্টা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
দক্ষিণ সুদানের জনগণ বিশ্বের সবচাইতে নিকৃষ্ট খাদ্য নিরাপত্তা সংকটের মুখে পড়েছেন, যে সংকট বন্যা বা খরার কারণে নয়, হয়েছে মানুষের সৃষ্ট সংঘাতের দ্বারা। সেখানে প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট রাইক মাশারের মধ্যেকার ক্ষমতার দ্বন্দ্ব 2013 সালে গৃহযুদ্ধে রূপ নিয়েছিল। 2017 সালের শুরুতে দক্ষিণ সুদানের কিছু কিছু এলাকায় দুর্ভিক্ষ পরিস্থিতি ঘোষণা করা হয়। তবে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য কয়েকটি আন্তর্জাতিক সমাজের দ্রুত হস্তক্ষেপের কারণে 6 মাসের মধ্যেই সেই দুর্ভিক্ষ দূর করা সম্ভব হয়েছে। তবে দক্ষিণ সুদানের সার্বিক খাদ্য নিরাপত্তা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সেখানে 60 লাখ জনগণের অর্ধেকেরও বেশি এবছর ক্ষুধাজনিত জীবনের ঝুঁকিতে রয়েছেন। যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের বিশাল মানবিক তৎপরতা কার্যক্রমে সর্ববৃহৎ সাহায্যদাতা দেশ। 2013 সাল থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ সুদানের সাহায্যার্থে মানবিক সহায়তা বাবদ $270 কোটি প্রদান করেছে। পার্শ্ববর্তী দেশগুলিতে যারা পালিয়ে গিয়েছিলেন তারাও এই সাহায্যকৃত অনুদানের অন্তর্ভুক্ত। 2017 সালেই সহায়তা বাবদ $72.90 কোটি সাহায্য প্রদান করা হয়েছে। দক্ষিণ সুদানে অন্যতম বৃহৎ বাধা হচ্ছে দুর্গত এলাকায় সবচেয়ে যাদের সাহায্য বেশি প্রয়োজন তাদের কাছে সাহায্য পৌঁছানো, এবং সাহায্য সহায়তা পাঠানোর জন্য দেশটি অত্যন্ত ব্যয়বহুল বলে বিবেচিত। সাহায্যদাতা কর্মীদের জন্য দেশটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2013 সালের ডিসেম্বরে সংঘাত শুরু হবার পর থেকে এ যাবৎ সেখানে 85 জন সাহায্যদাতা কর্মী প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের হিসেব অনুযায়ী এবছর জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে 630টি মানবিক কার্যক্রমে বাধা সৃষ্টির ঘটনা ঘটেছে, যার মধ্যে 36% মানবিক সহায়তা কর্মী তাদের সম্পত্তি এবং সাধারণ অবকাঠামো সহিংসতার শিকার হয়। এবছর এযাবৎ 72টি নিরাপত্তাজনিত ঘটনার কারণে প্রায় 300 জন সহযোগিতা কর্মীকে অন্যত্র চলে যেতে হয়েছে। একই সঙ্গে মানবিক সহযোগিতা সংস্থাগুলো কখনো কখনো সরকার কর্তৃক তাদের চলাচল নিয়ন্ত্রণ করার অভিযোগ এনেছে। USAID-এর প্রশাসক মার্ক গ্রিন সেপ্টেম্বর মাসের 2 তারিখে দক্ষিণ সুদান সফরের সময় বলেন, এটা সত্যি যে আমরা দক্ষিণ সুদানের জনগণকে সহায়তা দিয়ে থাকি, তবে এটাও সত্যি যে সেখানকার অবস্থার অবনতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একটি সঠিক নীতির বিশেষ পুনর্মূল্যায়ন সেখানে জরুরি হয়ে পড়েছে। আমরা প্রেসিডেন্ট সালভা কির ও তার সরকার উভয়ের প্রতি দক্ষিণ সুদানের অবনতিকর মানবিক সংকটের কথা স্বীকার করতে, তার সমাধান দিতে, চলমান সামরিক অভিযান বন্ধ করে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে, মানবিক সহায়তা প্রদানে বাধা সৃষ্টি বন্ধ করতে, সাহায্যদাতা সংস্থাগুলোর ওপর থেকে অতিরিক্ত কর দূর করতে এবং অর্থবহ সমন্বিত একটি শান্তি প্রক্রিয়ায় সম্পৃক্ত হতে অনুরোধ জানাচ্ছি।
সম্পাদকীয় শুনলেন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ছিল। আধুনিক বাংলা গানের জগতের বিশিষ্ট একটি নাম নচিকেতা, তার সঙ্গে ওয়াশিংটনে কথা বলেন আহসানুল হক।
আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি বাংলা গানের একজন অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী। এই শিল্পীর জন্ম হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে এবং 80-এর দশকের মাঝামাঝি সময় তিনি পেশাগতভাবে সঙ্গীতকে বেছে নিয়েছিলেন। তাকে আপনারা সবাই চেনেন, নচিকেতা চক্রবর্তী, যাকে নচিকেতা নামেই সবাই চেনে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আপনার গান অন্যদের থেকে একটু আলাদা, আপনার গানের লিরিক্স অবধারিতভাবেই অন্য সবার লিরিক্স থেকে আলাদা হয়েছে এবং আপনি আপনার গান তো আপনি নিজেই লেখেন, এই লিরিক্স আলাদা কেন?
আলাদা ছিল না, আমিও প্রথমে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক থেকেই তো এসেছি গান গাইতে, প্রথমে ছিল না, আমি আগে গজল গাইতাম। কিন্তু একটা সময় মনে হলো যে বোধহয় সময়টাকে ধরা যাচ্ছে না, আমরা যে প্রেমের গান গাই বা প্রকৃতির গান গাই, এই গান সমস্তটাই যে অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি, সেই সময়টাকে বোধহয় ধরা যাচ্ছে না। আমরা নাটক করতে গিয়ে বা সাংবাদিকতা করতে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে আমরা শব্দকে যেভাবে ব্যবহার করছি বা ভাষাকে যেভাবে ব্যবহার করছি, সেটা গানের ক্ষেত্রে সেটা হচ্ছিল না, নাটকের ক্ষেত্রে হচ্ছিল, ফিল্মের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু গানের ক্ষেত্রে হচ্ছিল না। গান তখনও একটা ওই একটু একটু পেঁচিয়ে থাকা বা একটু একটু পুরনো, পেঁচিয়ে থাকা বলবো না, একটু পুরনো আঙ্গিকের বাইরে বেরোতে পারছিল না। তখন এই বিষয়টাকে একটু পরিবর্তন করার জন্যে কিছু ঝুঁকি না হয় নেই আর কি, যেটা পরবর্তীকালে মানুষ গ্রহণ করে। তুমি আসবে বলে শিশির শিশিরে ভরে গেছে মাঠে ঘাট, মনের জানলা খুলেছে পাল্লা আলো
আপনার সুরের একটা ব্যাপার আছে, সেখানেও আপনি বিশেষ, আবার লিরিক্সের ক্ষেত্রেও আপনি বিশেষ, এই প্রভাবটা কোথা থেকে?
প্রভাবটা আমার জীবনই গড়ে দিয়েছে, মানে জীবন থেকেই পুরো বিষয়টা পাওয়া, এরকম কোনো একজন ব্যক্তি নয় আর কি যে আমি কাউকে দেখে প্রভাবিত হয়েছি, তাও নয়। আসলে আমি জীবনে অসংখ্য মানুষ দেখেছি, অনেক রকমভাবে জীবন দেখেছি, আমার জীবনটা খুব খুব বর্ণময় আর কি, তো অনেক কিছু দেখতে দেখতেই জীবন থেকে শেখা, শিখে শিখে যাওয়া হয়েছে।
এই যে আপনি বলছেন যে আপনি অনেক কিছু দেখে দেখেই জীবন থেকে শেখা, বর্ণময় জীবন, কেন বর্ণময়?
বর্ণময় এই কারণে, কারণ আমার ক্লাস মানে 16-17 বছর বয়স থেকে বা 15-16 বছর বয়স থেকেই ধরুন না কেন, আমি বহুবার বাড়ি থেকে পালিয়ে যাই, এই নিজের আনন্দেই, কোনো কারণ নয়, রাস্তায় ঘুরে বেরিয়েছি, কী করে সার্ভাইভ করবো সে নিজে নিজেই খুঁজে বার করেছি। তারপরে রাজনীতি করতে যাওয়া, সেখানে আরেকটা অন্য জগৎ, তারপরে বাবার মৃত্যু, আমাকে অত বছর ধরে লড়াই করতে হয়েছে, তো সব মিলিয়ে তো বহু লোককে দেখা, বহু মানুষের মধ্যে দিয়ে পথ চলা, বহু মানুষই আমাকে আসলে তাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে আমাকে শিক্ষিত করেছে বা আমাকে কন্টেম্পোরারি বানিয়েছে।
আপনার গানের মধ্যে রাজনীতি এসেছে, সমাজের সমস্যা তো এসেছেই, রাজনীতিও এসেছে, এমনকি অসাধারণভাবে অত্যন্ত সাহসীভাবে গালাগালও এসেছে। তো এই যে বাংলা গানে এই যে নতুন নতুন মাত্রা যোগ করা, সেটার কারণটা কি?
এটা এটা বোধ হয় রাজনৈতিক কি বলবো ইনসিকিউরিটি থেকে বোধ হয় আসা। রাজনৈতিকভাবে যখন আমরা সবাই ইনসিকিউর ফিল করি কোনো কোনো জায়গায়, তখন কিছু মানুষ ভয় পেয়ে যায়, কিছু মানুষ চিৎকার করে, তো আমি সেই সেকেন্ড দ্বিতীয় দলের মধ্যে আর কি, চিৎকার করে গালাগাল দেয় আর কি, আমি সেই সেই কাজ সেই কাজটাই করেছি আর কি। এবং অধিকাংশ মানুষই একটু ভয়ই পায়, সাধারণ মানুষ যেটা হয় একটা বড় শক্তি রাষ্ট্রশক্তি বা তাদের বিরুদ্ধে কথা বলতে সবাই একটু ভয় পায়, তো যে কোনো কারণই হোক আমি ওটা ভয় পাইনি আর কি। সেই মানুষই আমাকে সাহায্য করেছে, মানুষই আমাকে শেল্টার দিয়েছে এবং সাপোর্ট দিয়েছে, সেটাই, আর কোনো কারণ নয়। মানে সাদা একটা প্রত্যেকটা মানুষই, আমি যে কথাগুলো মাইকের সামনে বলতে পারছি বা স্টেজে দাঁড়িয়ে বলতে পারছি, বাড়িতে প্রত্যেকটা লোক এই কথাগুলোই বলে, আমিও তাদের থেকে খুব একটা আলাদা নেই। কারণ
1999 সালের পর যখন নতুন শতক শুরু হতে যাচ্ছে, 21 শতক, তখন মানুষ 2000 সালে ঢুকছে পৃথিবী, তখন মানুষের একটা মধ্যে ভীষণ আশাবাদ ছিল যে 21 শতকটা অন্যরকম হবে। আমি তখন লন্ডনে থাকতাম, তখন সেখানে বিপুলভাবে একটা উৎসবের মতো যে 21 শতক নতুন রকম হবে, কিন্তু 21 শতক কিন্তু সেরকম নতুন কিছু আনলো না, যুদ্ধ বিগ্রহ আরও নতুন নতুন যুদ্ধ যুক্ত হলো। আপনার কাছে কি মনে হয় 21 শতকটা আপনি কি আশা করেছিলেন নতুন কিছু?
দেখুন, বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেগুলো খুব পলিটিক্যাল হবে, সুতরাং না বলাই ভালো। আমি খুব একটা কিছু আশা করি না, আমি খুব একটা আশা করি না কিছু যে বিশাল কিছু পরিবর্তন হবে। হ্যাঁ, আমাদের ওখানে পরিবর্তন এনেছি এটাও ঠিক, আমাদের ওখানে একটা 34 বছরের পুরনো সরকার পড়ে গিয়ে একটা নতুন সরকার এসেছে, সে চেষ্টা করা হয়েছিল, সেটা হয়েছে। আর পৃথিবীর কি পরিবর্তন হবে ঠিক জানি না, মানুষ যত দিন যাচ্ছে মানুষ তো কনজিউমারিজমের দাস হয়ে পড়ছে, ভোগবাদের কৃতদাস হয়ে পড়ছে, আর পাশের মানুষ সেটাকে চিনতে পারছে না, শুধু নিজেরটাই ভাবছে, এতে খুব একটা ভালো হয় বলে মনে হয় না আমার।
যারা আজকে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম যারা গান করছে, গান শিখছে, তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে?
গানটা শিখতে হবে, প্রত্যেকটা জিনিস, ডাক্তারিও যেমন শিখতে হয় গানও সেরকম শিখতে হয়। তো গানটা না শিখে গানটা না গাইতে আসাই ভালো, কারণ এটাও একটা এক ধরনের কলা, এটাও এক ধরনের সাবজেক্ট আর কি, যেটা শিখে এসে করতে হয়।
আপনি তো বাংলাদেশে গেছেন, আপনার পূর্বপুরুষ বরিশালের আপনি বলছিলেন, তো আপনি বরিশালে সেখানেও ঘুরে এসেছেন?
এবারেই গেছিলাম আমি এই কিছুদিন আগে, আমি বেশিক্ষণ থাকতে পারিনি, ঘন্টা তিনেক ছিলাম। আমি স্কুল বরিশাল হাই স্কুলে গেছিলাম, যেখানে ওনারা আমাকে সম্বর্ধনা দিলেন, ওই স্কুলে আমার দাদু হেডমাস্টার মশাই ছিলেন, কোন গানগুলি সে দেখলাম আমি সব। আমি আমাদের মায়ের ভিটে গেলাম ঝালকাঠিতে, সব দেখলাম।
আপনি ঝালকাঠি গেলেন, সেখানে আপনার মায়ের ভিটে, আর আপনার বাবার ভিটেটা কোথায় জায়গাটা?
ওই জায়গাটার নাম হচ্ছে চান্দার, মানে চন্দ্রহার অ্যাকচুয়ালি, সেটা আর একটু দূরে, সেখানে হয়ে ওঠেনি, আমাদের হাতে সময় কম ছিল। তো যাই হোক, বাংলাদেশ মানেই আমার কাছে নস্টালজিয়া, বাংলাদেশ মানেই আমার।
বাংলাদেশে আপনি গান করতে প্রথম কত সালে যান?
আমার যতদূর মনে হচ্ছে, আমি ঠিক মনে পড়ছে না, দ্যাট ওয়াজ 93 বলুন,
বাংলাদেশের অভিজ্ঞতাটা কেমন?
খুব আবেগপ্রবণ, আমরা বাঙালরা যেরকম হয়ে থাকি আর কি, আবেগপ্রবণ মানুষ ওখানে, আর সবথেকে বড় কথা সবাই বাংলা ভাষাটা বোঝে, এটাই খুব ইন্টারেস্টিং। আমরা একটা কসমোপলিটন ওয়েদারের মধ্যে, ইয়ের মধ্যে বাঁচি, তো অনেক ভাষার সমন্বয় সেখানে, তো বাংলাদেশে সবাই বাংলাই বলে, এটাই মজা লাগে।
আপনার কাছ থেকে শ্রোতারা সামনে কি পাবেন?
সামনে কী পাবেন? আমার কিছু ঔদ্ধত্য পাবেন, আমার এরকম কিছু রাগের আউটবাস পাবেন, আর কি পাবেন, সর্বোপরি আমার মৃত্যু পাবেন আর কি।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের একটি সরাসরি মাধ্যম পেয়েছে এবং এখন এটা বোঝার চেষ্টা করছে যে কিম জং উন তার পরমাণু অস্ত্র পরিহারের লক্ষ্যে আলোচনায় বসতে আগ্রহী কিনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন, যিনি উত্তর কোরিয়ার পারমাণবিক আগ্রাসনের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের জন্য চীনের সহযোগিতা চাইতে বর্তমানে বেইজিংয়ে রয়েছেন, তিনি একথা বললেন। চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর টিলারসন বলেন, আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি এবং পিয়ংইয়ং এর সঙ্গে আলোচনার অন্তত তিনটি চ্যানেল রয়েছে আমাদের, সুতরাং আমরা একেবারেই অন্ধকারে রয়েছি তা কিন্তু নয়। উত্তর কোরিয়াকে তার পরমাণু কর্মসূচি পরিহার করতে কিভাবে বাধ্য করা যায় সে ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট জি জিনপিং এর সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনার অন্যান্য বিষয়ের মধ্যে ছিল বাণিজ্য এবং নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম চীন সফরের প্রস্তুতি। মানবাধিকার বিষয়ক নজরদারি গোষ্ঠী দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে যে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিদ্রোহী অধ্যুষিত একটি গ্রামে বিমান আক্রমণে চারজন শিশুসহ 28 জন অসামরিক লোক প্রাণ হারিয়েছে। তারা আজ বলছে যে এই আক্রমণটি চালানো হয় তুরস্কের সীমান্তবর্তী ইদলিব প্রদেশের আমানাস শহরে। ব্রিটেনভিত্তিক এই গোষ্ঠীটি বলছে যে তাৎক্ষণিকভাবে এটা পরিষ্কার নয় যে এই আক্রমণ সিরিয়া চালিয়েছে নাকি তাদের প্রধান মিত্র রাশিয়া। উদ্ধারকারীরা বলেছেন যে সিরীয় ও রুশ বিমান আক্রমণে 19 সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বহু অসামরিক লোক নিহত হয়েছে। সেই সময় বিদ্রোহীরা সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আক্রমণ চালিয়েছিল। ইরানের সঙ্গে সীমান্তবর্তী আফগানিস্তানের ফারা প্রদেশে উপর্যুপুরি বিদ্রোহীদের আক্রমণে বহু আফগান সৈন্য নিহত হয়েছে বলে বলা হচ্ছে। ওই প্রদেশের রাজনীতিক এবং বাসিন্দাদের স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তালিবান বিদ্রোহীরা বালাবুলুক জেলায় অনেকগুলো নিরাপত্তা চৌকি দখল করে নিয়েছে। কর্মকর্তারা যুদ্ধক্ষেত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি, তবে প্রাদেশিক পুলিশের একজন মুখপাত্র আরিয়ানা বার্তা সংস্থাকে বলেছেন যে চলমান পাল্টা অভিযানের অংশ হিসেবে বিমান বাহিনীর সহায়তায় আফগান সৈন্যরা 30 জনেরও বেশি তালিবান আক্রমণকারীকে হত্যা করেছে এবং তাদের বহু সামরিক যানবাহনের ক্ষতি সাধন করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে যে তারা হাভানায় 21 জন আমেরিকান কূটনীতিকের তাদের কথায় স্বাস্থ্য আক্রমণের প্রেক্ষাপটে অত্যাবশ্যকীয় নন এমন কূটনীতিকদের সরিয়ে নিচ্ছেন। গতকাল প্রকাশিত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের এক বিবৃতিতে বলা হয় যে যুক্তরাষ্ট্র কিউবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে, কিন্তু আমেরিকান কূটনীতিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে সব কূটনীতিকদের সুরক্ষার সবচেয়ে বেশি। টিলারসন বলেন যে কিউবার সরকার সেখানে আমাদের কূটনীতিকদের সুরক্ষার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত আমাদের দূতাবাসে কেবলমাত্র অত্যাবশ্যকীয় ব্যক্তিরাই থাকবেন, যাতে করে ঝুঁকির মুখে থাকা কূটনীতিকদের সংখ্যা হ্রাস করা সম্ভব হয়। আজ সকালে উপর্যুপুরি টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পোর্টোরিকোর সান হুয়ানের মেয়রের তীব্র সমালোচনা করেছেন। এর আগে মেয়র হারিকেন মারিয়ার কারণে ধ্বংসযজ্ঞ থেকে উদ্ধার কাজে প্রশাসনের সমালোচনা করেছিলেন। ক্যাটালোনিয়া অঞ্চলে স্বাধীনতা বিষয়ে রোববারের নির্ধারিত গণভোটের আগেই স্পেনের কর্তৃপক্ষ ভোট কেন্দ্রগুলো বন্ধ করার এবং ব্যালট পেপার আটক করা শুরু করেছেন।
ভয়েস অফ আমেরিকার আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন নেলসন লোপেস। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, বিজয়ার শুভেচ্ছা আর একবার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সব।
This program has come to you from the Voice of America, Washington.